তোর কোনো বাচ্চা যদি ওই রকম বলে আমরা অবাক হই নে, এই এতটুকু বাচ্চা এইরকম ধান্দা করছে, আশ্চর্য হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনিত তো আবার কিছু নাই, তার পূর্ব জন্মেতে এমন ঘটনা ছিল সেইগুলোই ওই বাচ্চার মধ্যেই এসে গেছে। খুব তার্কিক বাচ্চা, কোন কোন বাচ্চা ভীষণ তার্কিক, গার্জিয়ানের সঙ্গে তর্ক করে, এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো, সোকস জানতে চায়, ঔৎসুক্যতার জানবার। সেখানে যদি গার্জিয়ান যদি বলেন হ্যাঁ চুপ করে থাক, তার আর শিক্ষা হবে না, তার আর শিক্ষা হলো না। বাচ্চাটা যদি পাঁচটা প্রশ্ন করে তার দুটো প্রশ্নেরও উত্তর দিতে হবে। আর স্বয়ং কৃষ্ণ বাচ্চা সবই জানেন, সবই বোঝেন তিনি, তো তিনি বাচ্চার পাঠ পড়ে করছেন, তার তো সবই জানা আছে। ইহ সংসারে আমরা দ্বাদশ বর্ষ যদি পার হয়, পড়াশোনা যদি আরম্ভ হয় কত, যদি পাঁচ বছরই আরম্ভ হয় তাহলে বারো আর পাঁচ কত হয়, সতেরো বছর হয়, এর মধ্যে গ্রাজুয়েশন করা যায়। কৃষ্ণ পড়তে গেছেন, কোথায় গেলেন, শান্তিপুরি গুরুর কাছে, যেখানে বারো বছর সময় লাগে গ্রাজুয়েশনে, সেখানে দেখা গেল কৃষ্ণ বড়দেব সুদামা আর সব অনেকেই গেছেন সঙ্গে, তাদের গ্রাজুয়েশন কতদিনে হলো, মাত্র তিন মাসে। এটা কি করে সম্ভব, ইজ ইট পসিবল, না সম্ভব নয় সাধারণ ক্ষেত্রে, কিন্তু এখানে তো অসাধারণ ব্যাপার, তাদের তো সব জানা আছে। যারা গেছেন সবাই, তাদের মধ্যে তো কৃষ্ণ বড়দেবের অসীম ক্ষমতা আছে, তাদের কত সময় লাগবে, তাদের সবই জানা, তো তার থেকেই তো সব এসেছে। বেদ বেদান্ত উপনিষদ সবকিছু শাস্ত্র তো তার থেকেই এসেছে, এটাকে ভুলে যাই কেন আমরা। অলৌকিক ভাবটা দেখাচ্ছেন যেটা সাধারণের পক্ষে সম্ভব নয়। তিন মাসের মধ্যে সাঙ্গভেদ আলোচনা সম্পূর্ণ হয়ে গেছে, সার্টিফিকেট দিচ্ছেন গুরুদেব। সার্টিফিকেটটা কি দিচ্ছেন, তুষ্ট হল ভোগ সত্যা সন্তু মনোরথা ছন্দাংশী জাত জামানি ভবন্তি অপরত্র চ। গুরুদেব আশীর্বাদ করছেন, কাকে, কৃষ্ণকে আশীর্বাদ করতে বাধ্য তিনি, কেন, স্বয়ং ভগবান এসেছেন তো আমার কাছে ছাত্র হয়ে, শিষ্য হয়ে আমার ডিউটি করতেই হবে। তিনি জানেন, তিনি যে জানেন না তা নয়, জেনে শুনেই ও কাজটা করছেন, তার ডিউটিটা, তার দিকে যে ডিউটি আছে সেটা পালন করে যাচ্ছেন, আশীর্বাদ করে দিচ্ছেন কৃষ্ণকে। তুষ্ট হং ভূ দ্বিজ সৃষ্টা, অনেকে তো সবগুলো বাংলার ছেলে গিয়েছিল, আর কৃষ্ণ নিজে তিনি কি তো গোয়ালার ছেলে, গোয়ালার ছেলে, কৃষ্ণকে গোয়ালা বললে হবে, কৃষ্ণকে যদি গোয়ালা বিবেচনা করেন কেউ তাহলে বামনের বামনাই ভাব সব গেল, ব্রাহ্মণত্ব সব গেল, বিচারের কথা, প্রণাম করা হচ্ছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটা যদি কোনো ব্রাহ্মণ না মানেন তাহলে তার সব যাবে, এই বামনাই বুদ্ধিতে তার সব শেষ। যখন ওই গোয়ালার ছেলে কৃষ্ণকে তিনি ব্রাহ্মণ বলে মানতে পারছেন না, যার থেকে ব্রাহ্মণ্য ধর্ম আসছে, যার থেকে সব কিছু আবির্ভাব প্রকাশ, সেই বস্তুকে মানা হলো না। নিরপেক্ষ বিচার শাস্ত্রের, যেটা তিনি আচরণ করছেন সেটা নিরপেক্ষ বিচার, তার উপরে কারো কমেন্ট করবার ক্ষমতা নেই, কারো রিমার্ক পাস করবার ক্ষমতা নেই সেই তত্ত্ব বস্তুর উপরে, সে অধিকার তিনি দেননি। এই জন্যই তার বিশেষণ আছে সুপ্রিম অটোক্র্যাট, ডাবল সেলফ গভর্নমেন্টকে বলে অটোক্রাসি, তাই না? অটোক্রাসি কাকে বলে? ডাবল সেলফ গভর্নমেন্ট। এই অটোক্রাসি তিনি রিজার্ভ করে রেখেছেন, তাকে কারো কিছু বলবার ক্ষমতা নাই, অধিকার নাই, কিন্তু তিনি সব ক্ষমতা রাখেন সকলকে শাসন করবার, সকলকে স্নেহ মমতা করবার, সব ক্ষমতা তার রিজার্ভ। জীবাত্মার সঙ্গে আর পরমাত্মা ভগবানের সঙ্গে তফাত এসেছে এইখানে, বুঝি না আমরা, মূর্খামি করে অনেকে বলছি আমরা কি, আরে মানুষই তো ভগবান, আবার কখনো কখনো উল্টে বলছি, আরে ভগবানই তো মানুষ। হতভাগা আমরা, কিচ্ছু বুঝি না। যে তত্ত্ব দর্শন বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারতে বলছেন, সেসব তত্ত্ব দর্শন আমরা কিচ্ছু বুঝি না, মাথায় কিছুই ঢোকে না, সব সময় কেমন গল্প শুনবো আর গল্প গিলবো, ওটা তো কোনো কথা নয়। তত্ত্ব সিদ্ধান্তটা জানবো, বুঝে নেবো, এইটাই হলো শিক্ষা, সেটা আমরা বুঝি না। তো শুধু কেবল গল্প বলে কি হবে? উপাখ্যানে উপদেশ নামকরণ আছে গ্রন্থের, যে উপাখ্যানগুলো সব বলেছেন সরস্বতী প্রভুপাল, সেইগুলোই এক জায়গায় করে গ্রন্থটা লেখা হয়েছে, উপাখ্যানে উপদেশ। ওটা না বুঝতে পারে, বুঝবে না কেউ, তত্ত্ব সিদ্ধান্ত তো কঠিন জিনিস, সেই জন্যে এক একটা গল্প দিয়ে তার মোরালটা লেখা হয়েছে। একটা শিয়াল লাফালাফি করছিল, আঙুরের বাগানে, বিয়ন্ড ইজ রিচ, পাচ্ছে না, না পেয়ে শেষ করে বললো গ্রেফতার সবার। ঠিক এইরকম একটা আখ্যান উপাখ্যান দিয়ে তত্ত্ব সিদ্ধান্ত বুঝানো হয়েছে। প্রাকৃত জগতের যে উদাহরণগুলো আমরা দেই সেগুলো জড় প্রাকৃত, কিন্তু অপ্রাকৃত জগতে যে উদাহরণগুলো আছে তার ভিতরে বাস্তবতা আছে। শ্রীমদ ভাগবতে উপাখ্যান আছে, তার বাস্তবতা আছে, দুটোই, শিক্ষাও আছে বাস্তবতাও আছে। আর জগতে যেসব উদাহরণগুলো আমরা দেই সেগুলো তাৎক্ষণিক, নশ্বর, ক্ষয়িষ্ণু, সেসব বিষয়বস্তু। তো সব জিনিসগুলো আমাদের বুঝতে হবে তো ঠিক করে, বুধর পিণ্ডি বুধর গাড়ি চাপিয়ে দিলে হবে না। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এটা হলো সত্য দর্শন, বাস্তব দর্শন। আমি যদি মিথ্যাকে যদি সত্য বলবার চেষ্টা করি, প্রমাণ করবার চেষ্টা করি, তাহলে আমি ভ্রান্ত হয়ে যাব। আবার সত্যকে যদি আমি মিথ্যায় পর্যবেসিত করতে চাই, এমন যদি আমার ইচ্ছা হয়, এমন যদি আমার আলটেরিয়ার মোটিভ থাকে, তাহলে আমি ভ্রান্ত। তত্ত্ব দর্শন তো এইরকম, তার অরিজিনাল অবস্থায় সে সবসময় তার নিজের অস্তিত্ব সংরক্ষণ করছে, মেনটেন করছে, বস্তুটা এইরকম। তাহলে বস্তু মানে সত্তা, বস্তু ব্যাখ্যা করতে গেলে বিদ্যুৎড়ি বৃত্তিতে ব্যাখ্যা করতে গেলে বস্তু মানে ভগবান, বাস্তব বস্তু। অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কথাটা লেখা আছে, মাথা খারাপ করলে হবে না। আসাম প্রদেশে বস্তু শব্দটা ব্যবহার করা আছে, যে কোনো একটা জিনিস পদার্থ তাকে বস্তু বলা হয়, কিন্তু বস্তু শব্দের শাস্ত্রে যে ব্যাখ্যা দেওয়া আছে, অদ্বয় জ্ঞান বাস্তব বস্তু ভগবান শ্রীকৃষ্ণ, এই কথাই বলা আছে। অবস্থা তাহলে কোনটা? যার চিরস্থায়িত্ব নাই তাকে বলে অবস্তু। আর বস্তু বললেই পরমার্থ তত্ত্বে ভগবান, এবং তাকে আশ্রয় করে যত এলিমেন্ট আছে তারা বস্তু। তার মানে ভগবান বাস্তব বস্তু, জীবাত্মা বাস্তব বস্তু, তার শক্তি বাস্তব বস্তু, আর তার সম্পর্কীয় যতই খারাপ কোনটা তবে অবাস্তব বস্তু কোনটা? সেই জীবাত্মাই যদি নিজে অহংকার করে, ভগবানের ভগবত্তা অস্বীকার করে, সে অবস্থু হয়ে যায়। আবরণ পড়ে তার উপরে সেই জীবাত্মার পরে, আবরণটা কি? অবিদ্যা, মায়া, অবিদ্যা দাপন মায়া, সেই আবরণ পড়ে। তখন তার আর কোনো জ্ঞান নাই, চেতনা বৃত্তি আবৃত হয়ে গেছে। তার নাম তো বদ্ধ জীব, আবৃত কেন হচ্ছে বলছেন? সেই জীবাত্মা তার জাতীয় বস্তু, এ যদি বলা যায় তাহলে আবার আবৃত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, একটা দোষ ত্রুটি তার এসে গেছে, কি? অনুচৈতন্য জীবাত্মা, অনুচৈতন্য বলে ওই অবস্থাটা এসেছে। বৃহৎ চৈতন্য বেলা ওটা হচ্ছে না। কৃষ্ণের বেলা কি বলা হলো? নাম প্রকাশ সর্বস্ব যোগমায় সমাবৃত মূল হয়ে নাবি জানাতি মামেব্য পরম অব্যয়ম। আমার অক্ষয় অব্যয়ত্ব এটা বোকা লোক বোঝে না, মায়া অবিদ্যার দ্বারা আবৃত জীবাত্মা বোঝে না, বুঝতে পারে না। আমার ঐশী শক্তি, আমার যোগমায়া শক্তি, আমার লীলা বিস্তারিণী শক্তি তারা বুঝতে পারে না। তারা সবটাকেই হচপচ করে দেয় মিলিয়ে। সব জিনিসটাই তো আমাদের বুঝতে হবে, তত্ত্ব দর্শন বুঝতে গেলে তার প্রেজেন্ট কনস্ট্রাক্টই বুঝতে হবে আমাকে। তার পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটোই আমাকে বিচার করতে হবে। আমাকে বিচার করা মানে কি? শাস্ত্রে বিচার আছে, সেই বিচারটা মেনে নেওয়া। কিরকম মেনে নেওয়া? যদি খুব মূর্খ হই আমি তাহলে আচ্ছা আমি বুঝি চাই নাই বুঝি, যা আছে শাস্ত্রে ঠিক আছে, ভগবানের বাক্য ঠিক আছে, মেনে নিলাম, তাতে আমার অকল্যাণ হবে না, আমি আইনত বেঁচে গেলাম। আর আমি নিজে কিছুই বুঝি না, খুব মরণী মাতব্বরি করছি, সব বুঝে নিয়েছি, সব সমাজ লিয়া হবে না, বাজে কথা, সব শব্দটা আসবেই না সেখানে, আর সমাজ লিয়া এ কথা আসবে কি করে? আমি বুঝে ফেললাম, জেনে নিলাম, হবে না, বাজে কথা, জানতে পারে না। ব্রহ্মাদি দেবতা, শিবাদি দেবতা, আমাদের উপর আল্লাহ, তারা বলছেন আমরা বুঝতে পারছি না, আমরা অসমর্থ। আমরা সাধারণ মানুষ, আমাদের কা কথা? আমাদের তো যথেষ্ট অহংকার, সব বুঝে নিলাম, সব বুঝে ফেললাম। আবার কেউ বলছেন যা পেয়েছি আমরা ভগবানের কাছ থেকে ইন্দ্রিয় বৃত্তি, এতে সব সম্ভব হয়ে যাবে। ওটাই না, যা পেয়েছি আমরা অর্গ্যান গুলো সবই দোষ ত্রুটি যুক্ত, সবগুলোই ডিফেক্টিভ। চোখ আছে দেখতে পাই, কিন্তু তার রেঞ্জের বাইরে আমি দেখতে পাই না। কান আছে, তার রেঞ্জের বাইরে আমরা শুনতে পাই না, সবটাই তো দেখছি ডিফেক্টিভ। এ নিয়ে এত অহংকার কেন? আমরা সব জেনে ফেললাম, সব বুঝে ফেললাম, সব জেনে নিলাম, এই অহংকারী হয়েছে জীবাত্মার সব থেকে কাল। যখন আমরা আমাদের নিজেদের দোষ ত্রুটি বুঝতে পারবো, তখন জানবো গুরু বৈষ্ণবের কৃপা পেলাম, তখন জানবো, মনে করব ভগবান আমাদের কৃপা করলেন, দয়া করলেন। এছাড়া তো কিছু করবার নেই। বাচ্চা শিশু, বাচ্চা সন্তান কিছুই জানে না, তার গার্জিয়ান তাকে খাওয়ালে সে খায়, তাকে নামালে সে নায়, তাকে ঘুম পাড়ালে সে ঘুমোয়, এই তো অবস্থা। আমরা কেন মনে করছি আমরা সব কিছু করতে পারি? ভুল চিন্তা। সুপ্রিম অথরিটি, সুপ্রিম গার্জিয়ানকে মানতেই হবে। আমি স্বীকার করি আর নাই স্বীকার করি, কেহ মানে কেহ না মানে, সব তার দাস, আইনের কথা। যদি কোনো বাচ্চা বাচ্চি অস্বীকার করে তার গার্জিয়ানকে, তার ক্ষতি আছে যথেষ্ট। আর সুপ্রিম গার্জিয়ান হচ্ছেন ভগবান, তাকে যদি অস্বীকার করি তাহলে সব জ্ঞান সারি সভ্য না, তার আর কিছু থাকলো না, বেঁচে থাকবার আর কোনো উপায় থাকলো না যে গার্জিয়ানকে স্বীকার করলো। জগতের বিচারে নিয়ারেস্ট গার্জিয়ান কারা? মা বাপ, এরপরে গার্জিয়ান আছেন আবার যাদের কাছে আমরা লেখাপড়া শিখি, পার্ট টাইম গার্জিয়ান, তারপরে আছেন গুরুবর্গ, মনীষীগণ আছেন, স্পিরিচুয়াল গার্জিয়ান, তারপরে আছে হোল টাইম স্পিরিচুয়াল গার্জিয়ান, কে তিনি? কৃষ্ণ। কৃষ্ণ শুধু একা একা বললে তো রাধারানী রাগ হয়ে যাবে, রাধা সহ কৃষ্ণ সুপ্রিম গার্জিয়ান। তাকে অস্বীকার করবো কি করে? যার কাছে অকক শিখলাম তিনি তো গার্জিয়ান, অস্বীকার করা যাবে না। শাস্ত্রে এইসব কথাগুলো তো সুন্দরভাবে বুঝানো আছে, লৌকিক জগতে যে শিক্ষা লাভ করি আমরা সে শিক্ষা অহংকার কেন? হ্যাঁ, ওর স্বভাব আছে, স্বভাবেতেই অহংকার আছে। লেখাপড়া কিছু শিখলে অহংকার আছে, সেই অহংকারে মানুষ মরে। সেই অহংকার বুঝিলাম উপাধি এখন ব্যাধি। গুরু বৈষ্ণবগণ আমাকে উপাধি দিয়েছেন, সেই উপাধি আমার কাল হয়েছে, এটা বুঝছি না কেন? যিনি বুঝতে পারছেন তিনি কথাটা বলছেন, বুঝিলাম উপাধি এখন ব্যাধি। তাহলে উপাধিতে যেন ব্যাধির সৃষ্টি না হয়, স্পিরিচুয়াল যে আশীর্বাদ তাতে ব্যাধি হয় না, ব্যাধি ছুটে যায় সরে যায়, এই কথাই তো বলা আছে। উপাধি নিয়েই তো আমরা আছি, তার জন্যই তো আমাদের বদ্ধজীব নাম হয়েছে, উপাধিগ্রস্ত বলে, মায়াগ্রস্ত বলে। আবার ফের ভুল করছে কেন? অনেক ভুল তো করা হয়েছে, ভুলে ভুলেই সব শেষ হয়ে গেল, এখন কি করব? এখনো বুঝিনি প্রভু তোমার চরণ। ওই কীর্তন যখন অন্তর থেকে করতে পারবো আমরা, সব ভুল হয়ে গেছে, সব ভুল করে ফেলেছি, সব ক্ষমা করো ঠাকুর, এ বলবার মতো ভাষাটা তো দরকার, সেই ভাষাটা অন্তর থেকে আসা দরকার। এতদিন ভুল করেছি, সংশোধন করবার যে চেষ্টা বৃত্তি সেইটাই তো সদ্ভাবনা, সদিচ্ছা। যখনই গুরু বৈষ্ণব এটা দেখেন, যখনই ভগবান এটা দেখেন, তখন তার ব্যবস্থা নেন। আর যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা এই শিক্ষাটা না নিতে পারি ততদিন পর্যন্ত আমরা ফেল করা ছাত্র ছাত্রী এই জগতে। আর যখন ওই ভুল ভ্রান্তি গুলো নিজেরা বুঝে যখন গুরুবের স্বামীর কাছে ভগবানের কাছে কাতর প্রার্থনা করি তখন একটা ব্যবস্থা আমাদের হয়, কিন্তু ধৈর্য ধৈর্য রাখতে পারি না তো আমরা। রূপস্বামীর যে উপদেশ মানছি আমরা, মানতে পারি, মানি না তো উৎসাহ নিশ্চয়া ধৈর্য তৎকর্ম প্রবর্তমান সাঙ্গ ত্যাগ ভক্তি বিনশ্রুতি না প্রসিদ্ধতি। ভালো সাইড ওর দ্বারা আমার সিদ্ধি লাভ হয়। আর একটা আছে বিনশ্রুতি একটাতে আমার ভক্ত দশা আছে আর সাথে আমার উন্নতি হয়, আমরা কৃতকার্য হই। দুরকম জিনিস তো দদাতি প্রতিগৃহাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধং প্রতিলক্ষ্মণম। বুঝি না, উল্টো পাল্টা যখন হয়ে যায় তখন মরলাম, আর যখন উল্টো পাল্টা হয় না তখন আমি বাঁচলাম। এই তো কথা, দান প্রতিগ্রহ মিথ গুপ্ত কথা ভক্ষর ভোজন দান সঙ্গের লক্ষণ এই ছয় হয় ইহাতে ভক্তির প্রাণ প্রাণ। তত্ত্ব না বুঝিয়ে জ্ঞানে বা অজ্ঞানে যদি অসতে সব করি ভক্তি হারাইনু সংসারী হইনু সুদূরে রহিলে হরি। কৃষ্ণ ভক্তজন কৃষ্ণ ভক্তজনে চরিতার্থ হইল জানি না প্রধান কথা, যদি অসাতে এসব করি ভক্তি হারাইনু সংসারী হইনু সুদূরে রহিলে হরি। কৃষ্ণ ভক্ত জনে সঙ্গ লক্ষণে আদর করিব যবে ভক্তি মহাদেবী আমার হৃদয়ে আসনে বসিবে তবে। দুহু সঙ্গ পরিহরি তব ভক্তজন সঙ্গ অনুক্ষণ কবে বা সেবিব হরি। বিষয়বস্তুটা তো এইরকম, ভালোটা কোনটা বুঝি না, খারাপ কোনটা তাও বুঝি না, বুঝিয়ে দিলেও বুঝি না, মাথায় ঢুকে না, তা কি করব, মাথায় ঢুকছে না, কিছু বুঝতে পারছে না, কি যে বলছেন কিছু বোঝা যাচ্ছে না। বুঝবার চেষ্টা করলে বোঝা যায়, একবার যেটা বোঝা যাচ্ছে না সেটা পাঁচবার চেষ্টা করলে ভগবানের কাছে কান্নাকাটি করলে বোঝা যায়। আইন আছে, নিয়ম, একবারে হয় না, বারবার অনুশীলন করতে হয়, বারবার অভ্যাস করতে হয়। এই কথাই তো শাস্ত্রে লেখা, একবার দুবারে হলো না তা চুপ করে থাকবো, না আমার দ্বারা হবে না, হবে না। সতেরো বার ফেল করেছে একজন রাজা, হেরে গেছেন তিনি যুদ্ধে, পরাজিত হয়েছেন, ভীষণ মন খারাপ, বাড়িতে ঠেস দিয়ে এমনি করে আছেন দেওয়ালের দিকে, দেখছেন দেওয়ালে একটা স্পাইডার, সে বারবার উঠছে আর বারবার পড়ে যাচ্ছে। তিনি গুনলেন, বোধ হয় এটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান করছেন, কি রবার্ট ব্রুস। দেখলেন আঠারো বার উঠল, সে আঠারো বার পড়ে গেল, উনিশ বারের বার সে উঠে গেল। তখন তাই তো আমার তো এই অবস্থা হয়েছে, তাহলে আমি তো চেষ্টা করলে আমি সাকসেসফুল হব। উনিশ বারের বার যুদ্ধে জয়লাভ করলাম, এইসব শিক্ষা তো পড়ে আছে আমাদের, লৌকিক ব্যবহারিক জগতের শিক্ষা পড়ে আছে অনেক, কেন আমরা নিরুৎসাহিত হচ্ছি, কেন আমরা সময় নষ্ট করছি বলে মানছি, তা তো নয়। এগুলো তো প্রচেষ্টা, এগুলো তো সাধনের ব্যাপার, কিন্তু তাতে আর্নেসনেস থাকা চাই আমাদের, পজিটিভ সাইডে চিন্তাটা থাকা দরকার। হেল্প করবো কেন, হেল্প করবার জন্য সব পড়ছি নাকি, পাস করবার জন্যই তো। এমন বিচারটা যদি আমাদের থাকে তবে তো আমরা নিশ্চয়ই পাস করবো, ফেল করবো না।
আশা বন্ধ,
এই আশা বন্ধটা রাখতেই হবে আমাদের, এই ধৈর্য উৎসাহ রাখতেই হবে। ওটাকে যদি ছেড়ে দেয় তাহলে তত্ত্ববস্তু লাভ হয় না, আয়াস সিদ্ধ ব্যাপার। আয়াস কাকে বলবো, গুরু বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা, তাকেই বলবো। আমার প্রচেষ্টার ফল, আমার আন্তরিক প্রচেষ্টার ফল এবং ভগবানের অহিতকী করুণা, এই দুটো জিনিস যখন যোগযুক্ত হয় তখন আমরা ভগবত কৃপার সন্ধান পাই। মা যশোদা তার একান্ত আশ্রিত বাৎসল্য রসে লালিত পালিত কৃষ্ণ তাকে বাঁধতে যাচ্ছেন। কৃষ্ণ তেমনি চালাক, আমি ধরা দেব না। তোমার ভিতরে যখন অহংকার এসেছে আমি একটু নেজে খেলব, কিছু দিয়ে ধরা দিচ্ছেন না, একটা রশি দিয়ে বাঁধতে গেছেন, দুই আঙুল কম পড়েছে, আবার একটা রশি জোড়া দিলেন, দু আঙ্গুল কম পড়লো, আবার একটা রশি নিয়ে জোড়া দিলেন, দু আঙ্গুল কম পড়লো। তা প্রত্যেকবারই চার আঙুল ছ আঙুল হয়ে যাচ্ছে না, প্রত্যেকবার দু আঙ্গুল করেই হচ্ছিল। এই দুই আঙ্গুলের ব্যাখ্যা করেছেন আমাদের ব্যাখ্যাদাতারা। দু আঙ্গুলটা কি, এক আঙ্গুল আমার দিক থেকে প্রচেষ্টা সে তত্ত্ববস্তুকে লাভ করবার সম্পূর্ণ আন্তরিক ইচ্ছা এবং ধৈর্য, ধৈর্য স্থৈর্য, এক আঙুল। আর এক আঙুল হচ্ছে ভগবান যদি কৃপা আমায় না করেন, দয়া না করেন, তার অহিতকে করুণা ছাড়া আমার সাধনে সিদ্ধি লাভ হয় না। এই শিক্ষা দিয়েছেন জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে একটা ব্যাপার ঘটে যাচ্ছে, কিছু ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে। মা যশোদার যারা সঙ্গে নিয়ে আছেন তারা সব ভুল বুঝছেন। একটা বাচ্চা ছেলে, তোমার নিজের ছেলে, তাকে তুমি বাঁধতে পারো না, হয়েছে, বোঝা গেছো তোমার বাদরি। এই কথা যখনই বলেছেন কৃষ্ণ আর সহ্য করলেন না। হ্যাঁ, আমার মা বাপ তাদের তোমরা সমালোচনা করতে যাচ্ছ, সাধারণ নয় এরা। দেখো বলছেন মাধব, এবার ফট করে বলে ফেললেন, কৃপায় আসিত সবন্ধনে, কৃপায়া শব্দ লাগানো আছে সেখানে। ভগবান অহিতকী করুণা প্রকাশ করে যখন স্বীকার করেন আমাদের, তখন সবটাই সম্ভব হয়ে আছে, তখন হয়ে গেল। একটা রুটিতেই, অল্প একটা রুটিতেই বাধা পড়লে একটা রুটি কাড়ি কাড়ি হয়ে গেছে, ওটাও শিক্ষা দিচ্ছেন। পাশাপাশি দুটোই, একটা নিয়ে তো চললে হয় না, দুটো দিক আছে তো। আমি যতই চেষ্টা করি না কেন, ভগবানের করুণা যদি না থাকে, তার যদি শুভেচ্ছা না থাকে, তার যদি শুভেচ্ছা না থাকে, সবটাই বিফল। এটা শুধু ভগবানের ক্ষেত্রেই প্রযুক্ত হয় না, গুরু বৈষ্ণবের ক্ষেত্রেও প্রযুক্ত হয়। তাদের পক্ষে কথাটা বলা হচ্ছে, এই জগতের এটা নিয়ে সবসময় বিচার শাস্ত্রে নাই, কিন্তু আলোচনার ক্ষেত্রে উভয় দিক নিয়ে আলোচনা, কম্পারেটিভ স্টাডি দরকার, সেটা আমাদের বুঝতে হবে। জাগতিক বিষয়বস্তুগুলো পরমার্থ ক্ষেত্রে স্পিরিচুয়াল সোসাইটি
গাড়ি চাপিয়ে দিলে হবে না, দুটো দিক আলাদা, দুটোর ফল আলাদা, একটা ধ্বংসশীল ক্ষয়িষ্ণু ফল আর একটা নিত্য ফল যেটা কখনোই চেঞ্জ হয় না, যেটা কখনোই পরিবর্তিত হয় না, সব সময় সর্বকালে একই অবস্থায় থাকে, সেটা হলো নিত্য বস্তু। আমরা যে ভগবানকে ডাকবো, আমাদের মুখে যে নাম করছি, যতদিন পর্যন্ত সম্পর্ক সম্বন্ধ জ্ঞানটা না আসে ততদিন পর্যন্ত ভগবান তো কথা কন না, ততদিন পর্যন্ত ভগবান আমাদের সঙ্গে কথা বলেন না। সম্বন্ধ জ্ঞান হলে পরে, কান্নাকাটি এলে পরে, দায়িত্ব রূপ সব এলে পরে স্বাভাবিক ভাবে তখন যোগাযোগ ঠিক আছে।
হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ, হয়ে গেছে
ইচ্ছা থাকলেই উপায় হয়, এইটাই তো শিক্ষা রয়েছে। আমি যদি ইচ্ছা করি তবে তো, আমার যদি ধৈর্য উৎসাহ থাকে তবে তো। যদি হরিস্মরণে স্মরণে না, যদি হরিস্মরণে যদি
সকলের জন্য না, আমি অধিকারী বিবেচনা করলাম এই একটা জিনিস, আর উপর হলো আমাকে অধিকার দিয়ে দিয়েছেন সে একটা কথা, আর আমি নিজে বিচার করে নিলাম এ আর একটা কথা, আমার বিচারে তো ভুল হতে পারে। কেন সরস্বতী ঠাকুর কমেন্ট করছেন এবং খুব দুঃখ করে বলছেন একটা কথা, আমাকে সবাই কেবল আমার স্বরূপের, তাদের স্বরূপের পরিচয় জিজ্ঞাসা করে, আমি তাদের বলি আপনারা যখন সবই জানেন তখন আমার কাছে কেন এসব জিজ্ঞাসা করেন, আপনারা তো সব জেনে শুনে বুঝে বলতে আছেন,
আপনারাই বলে দিন।
হ্যাঁ দেখাবো আপনাকে, সরস্বতী ঠাকুর বলছেন এক জায়গায়, আপনারা যদি সব স্বরূপের পরিচয় আমাকে জানতে চান তাহলে আমি কি উত্তর দেবো আপনাকে, আপনারা তো জেনেই বসে আছেন তারপরে আমাকে জিজ্ঞেস করছেন, তা এমন জিজ্ঞাসা করার কি অর্থ? তা সব জিনিসগুলোর মধ্যেই তো বিচার আছে, সেই সব বিচার গুলো তো আলোচনার বিষয়ে পড়ে, কিন্তু যার আছে তার আছে অধিকার। একটু বুঝতে পারি ওই কথার দ্বারা, নরোত্তম ঠাকুরের কথার দ্বারা, আপন ভজন কথা না কইবে যথাযথ কি করবো, সেটা কোন কোন জিনিস বলবে না, সেটা কি এই কথা নিষেধ করা হয়েছে, সাধন ভক্তির কথা নিষেধ করা হয়েছে কখনো? সাধনের শেষ হবে সাধনের পরিপক্ক অবস্থায়, তখন ভজন আরম্ভ হয়। যতদিন ভজন আরম্ভ না করা হচ্ছে, যতদিন মানুষ অপরাধ নিরপরাধ যদি হতে পারে মানুষ, তাহলে ভজন ভজনের তার এ থাকে, আর যদি নিরপরাধ না তাহলে তখন কি হবে?
অনর্থ নিবৃত্তি হওয়া চাই।
হ্যাঁ
অনর্থ নিবৃত্তি
হবে, নিশ্চয়ই অনর্থ নিবৃত্তি না হলে হবে না। অনর্থ নিবৃত্তি হলো বড় জিনিস, অপরাধ শূন্য হইয়া লও কৃষ্ণ নাম, কথাটা বলা আছে, হ্যাঁ, যেরূপে লইলে নাম প্রায় উপজয়, তা সেসব কথাগুলো তো বলা আছে, যেরূপে কিরূপে অধিকারের কথা। প্রাকৃতিক জড় জগতের মধ্যে তিনি থাকেন কখনো না, সে অবস্থাই নয়, তার সব কেটে গেছে, সমস্ত বর্ণাশ্রমের এটা কেটে গেছে যার, সেই অবস্থাতে ওটা আলোচ্য বিষয়, এইরকম ভাবেই বলা আছে। কবে গৌর বনে সুরধ্বনি তটে, হারা দেহা কৃষ্ণ বলে, কান্দিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, সফচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, সফজ বুদ্ধি রবে নারে। আখর দেওয়া হচ্ছে, যদি আমার সফজ বুদ্ধি থাকে তাহলে তার মাধুকরীর অধিকার নাই, ত্যাগী হলেও নাই, গৃহস্থ নাই, একদম নাই, এইসব কথাগুলো তো আছে। হইব রাধার দাসী, দেশের একটি রাধার দাসী হয়ে যাবে, মুখে বললেই হবে কি, হবে না তো, সব জিনিস তো বিচারের বিষয়। হইব রাধার দাসী বলছেন, রাধার আনুগত্য না হলে নিশ্চয়ই আমরা কৃষ্ণকে পাই না, এ কথা হাজারবার সত্য, কিন্তু আবার বিচারও দেখাচ্ছেন, রাধার রাধার দাসী, আবার কৃষ্ণকে তার তো পরিচয় দেওয়া আছে, সেখানে তো বলছেন, কি বলছেন সেখানে, রাধা ভজনে যদি মতি নেই ভেল, কৃষ্ণ ভজন তব অকারণ গেল, আতপর রহিত সুরজ নাই জানি, রাধা বিরহিত মাধব নাই মানি, কেবল মাধব পূজয় সো অজ্ঞানী, রাধা অনাদর করিও বিমানি, কবই নাই করবি তাঁকর সঙ্গ, চিত্তে ইচ্ছে সৃষ্টি ব্রজন সঙ্গ, রাধিকা দাসী যদি হই অভিমান শীঘ্রই রহিত গোকুল কান্ত, ব্রহ্ম শিব নারদ শ্রুতি নারায়ণী, রাধিকা পদরজ পূজয় মানি। কথাগুলো তো আছে, এগুলোকে তো অস্বীকার করা যাবে না, হ্যাঁ, তার বিচার আছে, রাধার কৃষ্ণ আর কৃষ্ণের রাধা দুটো কথাই আছে, দুটো বিচারই আছে, সেই বিচারের বৈশিষ্ট্যও দেখানো আছে। রাধার কৃষ্ণ বলা মহাজন্মানির মধ্যে আছে, আবার বিচারের মধ্যেও বিচার আছে, সেখানেও দেখা যাচ্ছে চন্দ্রাবলি আর রাধা ঠাকুরের গ্রুপিং আছে। বলুন, উপরে উপরে আউটলাইন আমি বলতে পারি, রাধা পক্ষ ছাড়ি যে জন সে জন, যে জন সেভাবে, যে জন সেভাবে, যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতী সদা, কবু নাই হেরি তাকে, বলে দেব, সখীগণ মম পরম শরীর, যুগল যুগল প্রেমের গুরু, তদনুগ হয়ে সেবি বরাধার চরণ কল্প তরু। কে বলছেন? ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, অন্য কেউ বলছেন না,
আমাদের তো আদর্শ সেই,
তার তার অধিকারের কথা তিনি বলছেন, আমি এখন তার অধিকারটা পেয়েছি বলে সেই গান করব না, তো করতে পারি, খানিকটা করতে পারি, শেষ পর্যন্ত করব না, আমি যুগল সেবায় স্ত্রীরাস মণ্ডলে নিযুক্ত কর আমায়, ললিতা সখীর অযোগ্যা কিং করি বিনোদ ধরিতে পায়, এটা তো তার অধিকার, ওটা কি আমার অধিকার নাকি? সবাই একরকম ছাত্র নয়, শিক্ষক কজন, আর একটা স্কুলে কত ছেলে মেয়ে থাকে, আর শিক্ষক কজন বলুন, ওইরকম তো লিমিটেড পিও, তো সেরকম হবে, শিক্ষকের অধিকার আর অধিকার দিতে পারেন কখনো, কোন অধিকার বিশেষ ছাত্রকে অধিকার দিতে পারেন,
শিক্ষক তো শিক্ষকই আছেন, ঠিকই আছেন, অসুবিধা নেই, তা সব কর্তব্য এইরকমই আছে, কি করবো? আর কি সময় হয়ে গেছে না?
সে
তো লোভই এক নম্বরে,
ওষুধ তো তার কাছে রয়েছে,
পকেটে নিয়ে ওষুধ, পকেটে নিয়ে ওই সমস্ত সব মঞ্জুরি ফঞ্জুরি প্রশ্ন কেন করছেন আমাকে? আমার সন্দেহ হচ্ছে আপনি প্রশ্ন করছেন বলে শেষ করে আপনার ওই অধিকার বোধ হয় হয়নি, তাই ওরকম প্রশ্ন করে বেড়াচ্ছেন।
আমার তো হয়নি,
আমার তো হয়নি, আগেই বলে দিলাম আমার তো হয়নি, আর ওইরকম প্রশ্ন করাতে তখন মনে হচ্ছে আপনি আপনার বোধ হয় ওইরকম অধিকার হয়নি, বা আপনি গোপন করছেন, বা আপনি গোপন করছেন।
চৈতন্য অদ্বৈত ঠাকুর আমার হাতে পূজা নেবে না, ঠাকুর আমার হাতে খাবে না, নান অভিমান করবে, মুখ ফিরে থাকবে, কথা বলবে না। অন্য সময় ঠাকুর হাসবে, তাকে দর্শন করলেই ঠাকুর হাসছে, আর কখনো কখনো সেই মুহূর্তেই তাকালে যেন মানবীয় এমনি হয়ে বসে আছে। অদ্ভুত ব্যাপার, স্নেহ মমতার ব্যাপার তো এগুলো। এগুলোর মধ্যে কোনো পার্থিব কোনো এই নেই, চিন্তা নেই, স্নেহ মমতার ব্যাপার। এ জগৎটাই হলো স্নেহের বশ, স্নেহ মমতা। জগতের স্নেহটা যদি জাগতিক বিষয়বস্তুর প্রতি আমরা অ্যাপ্লাই করি,
তাহলে আমাদের
কাজটা ঠিক হলো না। কিন্তু পরমার্থ ক্ষেত্রেতে, উপযুক্ত ক্ষেত্রেতে যদি আমি অ্যাপ্লাই করি, নিশ্চয়ই তার এ দেখা যাবে, তার বাস্তবতা দেখা যাবে, রিয়েলিটি বুঝতে পারা যাবে। শাস্ত্র তো ওই শিক্ষাই দিয়েছেন যে স্নেহ মমতা যেটা আমরা পার্থিব বিষয়বস্তুতে অ্যাপ্লাই করছি, সেটা যদি অপার্থিব বস্তুতে, নিত্য শুদ্ধ সনাতন বস্তুতে যদি অ্যাপ্লাই করি, তাহলে সব ঠিক আছে, জাস্টিফাইড। এই কথাই তো গীতা ভাগবত শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। তাহলে স্নেহ মমতা ভগবানই সৃষ্টি করেছেন, তিনি নিজেও স্নেহ মমতার কাঙাল। ভগবান নিজে সৃষ্টি করেছেন, তিনি নিজেও স্নেহ মমতার কাঙাল। ভগবান তাকে বাদ দিয়ে চলবে সংসার দুনিয়া? চলবে না। মনে করি আমরা অনেক সময় বোধ হয় আমাদের সুপ্রিম গার্জিয়ান তাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো, এমন বিশ্বাস অনেকে করেন। কিন্তু এই বিশ্বাসের কোনো মূল্য নেই, ঠুনকো বিশ্বাস, সুড বিশ্বাস, হয় না, চলবে না কখনো। শাস্ত্রের বিচারটা বুঝতে হবে আমাদের। যদি সমগ্র জগৎ যদি স্নেহ মমতার বশীভূত, স্নেহ মমতার কাঙাল, তাহলে ঠাকুর কেন সেই স্নেহ মমতার জন্য শ্রেষ্ঠ বিশিষ্ট থাকবেন না। একটা পার্থিব জগৎ, একটা অপার্থিব জগৎ, একটা ইহ জগৎ, একটা পর জগৎ, তো দুটো তো একই নয়। ইহ মানে বড় জগবদ্ধ অবস্থা, আর পর মানে বৈকুণ্ঠ জগৎ, তারই চরম অবস্থাটা গোলকবৃন্দাবন। এই তো ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে, তা কি করব? মাইক ব্রহ্মাণ্ডের স্পিয়ার যতটা, এর মধ্যে থেকে আমরা যাই করি না কেন, ডিফেক্টিভ, পদে পদে বাধা বিপত্তি আছে, কিন্তু বিরজা পার হতে হবে। বাস্তব শান্তি, বাস্তব সুখ, বাস্তব অনুভব সবটা পেতে গেলে ত্রিগুণাত্মিকা মায়ার যে রাজ্য জগৎ, ওটাকে পার হতে হবে। কারণ বাড়ি যেখানে ত্রিগুণের সাম্যাবস্থা তাকে বলে বিরজা, সেটাকে পার হতে পারে তারপরে ব্রহ্মলোক, তারপরে সে তো দ্বীপ, সমস্ত স্পিয়ারটাকে বলে বৈকুণ্ঠ, তারই উন্নততর উন্নততম প্রকোষ্ঠ হল বৃন্দাবন। আমাদের যদি ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমরা গোবৃন্দাবনেই মার্চ করব, এবং সুপ্রিম অথরিটি রাধা গোবিন্দের সেবা করব। তাহলে কাজটাও তো ওইরকমই করতে হবে, উপযুক্ত। আবার শাস্ত্রে বর্ণনা আছে, একই প্ল্যাটফর্মে দুখানা ঘর, একখানা ঘরে থাকেন রাধা মাধব, রাধা শ্যামসুন্দর একখানা ঘরে থাকেন, আর একখানা ঘরে থাকেন গৌর গদাধর। দু রকম ধরনের লোক, এক ধরনের লোক তারা শুধু রাধা গোবিন্দের সেবা করেন, আর এক ধরনের লোক আছে ভায়া মিডিয়া। এখানে ভায়া মিডিয়া যারা, তারাও কিন্তু সেই তত্ত্ব বুঝছে গুরুগদাধর, তার অনুগত থেকে আমরা রাধারানীর সেবা করব, কৃষ্ণের সেবা করব। দু জায়গায় তাদের সার্ভিস আছে, যাতায়াত আছে দুই ঘরে সমান। আবার কোন কোন সাধক সাধিকা মানে বলা যাবে ওরা সিদ্ধ, তারা এক এক জায়গায় সেবা করেন, আবার কেউ কেউ দু জায়গায়। সব বিচারগুলো তো আছে শাস্ত্রে, কিন্তু আমাদের যদি ক্লাইম্যাক্স চিন্তাটা যদি থাকে যে আমরা ওইখানেই যাব, ওইখানেই মার্চ করব, তখনই যেতে গেলে কাজটা তো সেরকমই করা লাগবে। আমাদের সাধন ভজনটা ওইরকমই করা লাগবে, আর অসুবিধা নেই। সব রকম ধরনের সুবিধা ফ্যাসিলিটি সব পেতে পারি আমরা, কিন্তু আমাদের করণীয় যেটা সেটা তো ঠিকই করতে হবে, সেটাও নির্গুণ হওয়া চাই। নির্গুণ বস্তু নির্গুণ বস্তুর সেবা করবে, নির্গুণ মানে কি কোনো গুণ নেই, তা ব্যাখ্যা নয়, প্রাকৃত গুণাতীত, প্রাকৃত লোকাতীত, একে বলে নির্গুণ অবস্থা। প্রাকৃত গুণ যেখানে শেষ হয়ে গেছে, সেই অবস্থা যদি আমরা না পাই না, তাহলে আমরা কি করে চলবো? আমিও যদি নির্গুণ না হতে পারি, তাহলে নির্গুণ ঠাকুর আমার হাতে খাবেন কেন? আমি তাকে পুজো করব কি করে? তিনি আমার পূজাও নেবেন না, কোনো কিছুই নেবেন না, খাবারও খাবেন না আমার হাতে। ঠিক এমন ব্যবস্থাটা সেখানে কি করব, আমাকে ওই রকমই হতে হবে, চিন্তা ভাবনাটা ওই রকমই রাখতে হবে। আমার বাহাদুরি একদম নাই। কার বাহাদুরি? ভগবানের বাহাদুরি। ওই ছেলেটা যদি আমাদের নিজের বলে মনে করে, নিজের বলে মেনে নেয়, যদি নিজত্ব গ্রহণ করে, তাহলে আমাদের কিছু বাহাদুরি আছে। আর যদি বলে হবে না, যদি আমাদের পরে মানবিমান করে, হবে না। এই জিনিসটা তো ভাবটা তো এরকমই থাকবে। ভগবান যাকে মাতা বলে মেনেছেন, কি অধিকার তার? ভগবান যাকে পিতা বলে মেনেছেন, কি অধিকার তার? আশ্চর্য প্রেম বশীভূত ভগবান। মা যশোদা মারতে যাচ্ছে, লাঠি দেখেই কান্নাকাটি, লাঠি ফেলে দিলেন, কান্দতে হবে না তোকে, চুপ, লাঠি ফেলে দিলেন। যিনি নিখিল বিশ্বের সত্তা, নিখিল বিশ্বের স্রষ্টা, তিনি এইরকম শাসন স্বীকার করছেন। বাৎসল্য প্রেমের বশীভূত, সেই জন্য ঘটনাটা ঘটছে। চড় চাবড় খাচ্ছেন, সহ্য করে যাচ্ছেন। কেন? মা মারছে তো, নিশ্চয়ই আমি কিছু দুষ্টুমি করছি, ওই জন্য মারছে আমাকে। সেই চিন্তা ভাবনাটা, দায়িত্বটা খুব ভালো আছে, রাগ করবে না। এই জিনিসগুলো তো চিন্তার বিষয়। বাৎসল্য প্রেমে এমনই বশীভূত হয়েছেন, মা তাকে চড় চড় মারছে, কান বলে দিচ্ছে, সহ্য করছেন, স্বীকার করছেন। কেন? আমার মা। সেই জন্য ভগবান বলছেন, আমি যাকে মা বলে মানলাম, আমি যাকে পিতা বলে গার্জিয়ান বলে মানলাম, তারা তো জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, তারা তাই দেখে দেখে ঠিক করেছি। সুতরাং আমার মা বাপকে তোমরা সাধারণ মা বাপ মনে করো না। এ টনটনে বুদ্ধি, এটা চৈতন্য মহাপ্রভুর টনটনে বুদ্ধি, আমাদের কৃষ্ণ গোপাল বাচ্চা নয়, আমরা মনে করি বাচ্চা না, বৃদ্ধ, অতি বৃদ্ধ। তিনি জগতে প্রাচীন ব্যক্তি কে? ওই তো একজন। কিরকম ওই বাচ্চাটা? যখন প্রাকৃত কাল সৃষ্টি হয় নাই, তার আগে থেকে আছে, তার আগে থেকে তিনি আছেন। তাহলে বৃদ্ধ, অতি বৃদ্ধ তিনি? আমরা তো বুঝতে পারি না। সব বাচ্চাগুলোকে ইহ জগতেও, সব বাচ্চাগুলোকে আমরা বাচ্চা বলে মনে করি, তাদেরও তো ইতিহাস আছে। সেক্ষেত্রেও দেখা যাবে সেই ইতিহাসটাও মানতে লাগে। একটা বাচ্চা সামান্য সে সব ফোরটেল করছে, আমি পূর্বজন্মে অমুক স্থানে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা অমুক ছিল, আমার বাবা অমুক ছিল, সব ঠিকানা বলে দিচ্ছে। একটা বাচ্চা, একটা বাচ্চি, কি ব্যাপার? পূর্বজন্মের